বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 26 নভেম্বর, 11 অগ্রহায়ণ এবং ফার্সি 5 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA আফগানিস্তানকে কয়েক টুকরা করতে ব্যস্ত বলে এক তালেবান নেতা যে মন্তব্য করেছেন সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে বিএনপি সহ বিভিন্ন মহলের আবেদন এবং এ বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে পাশ্চাত্যের জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ,
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, কোন রকম বিলম্ব ছাড়াই আমেরিকাকে পরমাণু সমঝোতার শর্ত লঙ্ঘন বন্ধ করতে হবে বলেছে ইরান। কৃষ্ণসাগরে প্রবেশ করেছে মার্কিন ডেস্ট্রয়ার, পর্যবেক্ষণ করছে রুশ বাহিনী, যুদ্ধের আশঙ্কা মস্কোর। প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলে খালেদা জিয়া বিদেশ যেতে পারেন, মাহবুবুল আলম হানিফের মন্তব্য। এবং মাওবাদী ক্যাডার ও সন্ত্রাসী গোষ্ঠীকে অস্ত্র সরবরাহের অভিযোগ, বিএসএফ কর্মকর্তা সহ 5 জন গ্রেপ্তার। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। মার্কিন ও ইহুদিবাদী ইসরায়েলি শাসকদের অবৈধ স্বার্থে নিজেদের জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দেবেন না, আজ তেহরানের জুমার নামাজের খতিব ইউরোপীয় দেশগুলোর উদ্দেশ্যে এই আহ্বান জানান। জুমার অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম সৈয়দ মোহাম্মদ আবু তোরাবি ফার্দ ভিয়েনায় 5 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের প্রতিনিধির আলোচনা শুরুর প্রাক্কালে একথা বলেন। খতিব বলেন, রাজনীতি বিশ্লেষকদের সবাই জানেন যে অদূর ভবিষ্যতে ফিলিস্তিন ও মুসলিম বিশ্বে ইসরায়েলের অস্তিত্ব আর থাকবে না, সুতরাং এরকম একটি অবৈধ সরকারের সঙ্গে ইউরোপীয় দেশগুলো গাঁটছড়া বাঁধলে তা চরম ভুল হবে। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোর স্বার্থ এশীয় দেশগুলো, বিশেষ করে দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে একই সূত্রে গাঁথা। যদি ইসরায়েলকে প্রতিরোধ করার মতো রাজনৈতিক, বৈজ্ঞানিক সক্ষমতা ও শক্তি ইউরোপের না থাকত, তবে ইউরোপ মারাত্মক নিরাপত্তাহীনতার মুখে পড়ত। প্রতিরোধ শক্তি ছিল বলেই ISIL বা দায়ের সন্ত্রাসীদের দমন করা সম্ভব হয়েছিল। এক্ষেত্রে তিনি বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নয়নের উপর ইরানের সর্বোচ্চ নেতার গুরুত্ব আরোপের কথাও তুলে ধরেন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA তে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা গায়েবি বলেছেন, কোন রকমের বিলম্ব এবং পূর্ব শর্ত ছাড়াই আমেরিকাকে পরমাণু সমঝোতার সমস্ত নিয়মকানুন লঙ্ঘন করা বন্ধ করতে হবে। তিনি বলেন, পরমাণু সমঝোতা ইস্যুতে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে তার অবসান করতে হলে জরুরি ভিত্তিতে আমেরিকার পক্ষ থেকে এই পদক্ষেপ নিতে হবে। গতকাল IAEA-র বোর্ড অব গভর্নর্সের বৈঠকে দেওয়া বক্তৃতায় রেজা গায়েবি এসব কথা বলেন। তিনি বলেন, পরমাণু সংশ্লিষ্ট অচলাবস্থা সৃষ্টির মূল কারণ এবং বর্তমান পরিস্থিতির কারণ ইরানি প্রতিনিধি দল ব্যাখ্যা করেন। তিনি বলেন, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণ ও কার্যকরভাবে প্রত্যাহারের উপরই নির্ভর করছে আলোচনার সফলতা। তবে পরমাণু সমঝোতার যেসব অংশ বাস্তবায়ন করা যায়নি তার মূল কারণ হচ্ছে আমেরিকার পক্ষ থেকে পরমাণু সমঝোতা লঙ্ঘন। আমেরিকা অন্যায়ভাবে পরমাণু সমঝোতা লঙ্ঘন এবং ইরানের উপর অবৈধ একতরফা নিষেধাজ্ঞা আরোপ করার পরেও তাদের এই পদক্ষেপের নিন্দা জানাতে ব্যর্থ হওয়ায় রেজা গায়েবি ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি কমিশন বা AEOI এর মুখপাত্র বেহরুজ কামালবান্দি বলেছেন, উন্নত সেন্ট্রিফিউজ তৈরির জন্য তেহরানের কারও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের প্রভাবে পরিচালিত হয়। কামালবান্দি বলেন, কারাজ পরমাণু স্থাপনায় কোনো পারমাণবিক বস্তু নেই এবং এ কারণে এই স্থাপনাকে কোনো চুক্তির আওতায় আনারই প্রশ্ন নেই। আমরা সেখানে সেন্ট্রিফিউজ তৈরি করি। তারা বলে যে কারা স্থাপনায় ইরান উন্নত সেন্ট্রিফিউজ উৎপাদন করে, বিষয়টি তাই, বাস্তবতা স্বীকারে আমাদের কোনো দ্বিধা নেই। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বেহরুজ কামালবান্দি। তিনি বলেন, আল্লাহর শুক্রিয়া যে আমরা অত্যন্ত উচ্চ ক্ষমতায় এমন সেন্ট্রিফিউজ তৈরি করতে পারছি এবং আমরা এ বিষয়ে কারো কাছ থেকে অনুমতি নেইনি। IAEA-র মহাপরিচালক রাফায়েল গ্রোসি তেহরান সফর করার পর কামালবান্দি এসব কথা বললেন। আগামী 29 নভেম্বর ভিয়েনা আলোচনা শুরুর কথা রয়েছে, তারও আগে রাফায়েল তেহরান সফর করেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কৃষ্ণ সাগরে প্রবেশের পর মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার USS আর্লিক বার্ককে নজরদারিতে রাখা হয়েছে। রাশিয়া ও আমেরিকার মধ্যে যখন নানা ইস্যুতে উত্তেজনা চলছে তখন একথা জানালো রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতকাল ন্যাশনাল ডিফেন্স সেন্টারের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, গতকাল 25 নভেম্বর মার্কিন ডেস্ট্রয়ার কৃষ্ণসাগরে প্রবেশ করে এবং তার উপর রুশ সামরিক বাহিনী নজরদারি শুরু করেছে। মার্কিন ষষ্ঠ নৌবহর দাবি করছে, নিয়মিত টহলের অংশ হিসেবে আর্লিক বার্গ কৃষ্ণসাগরে প্রবেশ করেছে এবং সেখানে অবস্থানকালে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্য ডেস্ট্রয়ারটি নেটো মিত্রদের সঙ্গে কাজ করবে। চলতি মাসের প্রথম দিকে মার্কিন নেভাল কমান্ড শিপ মাউন্ট হুইটনি কৃষ্ণসাগরে একইভাবে প্রবেশ করেছিল। সে সময় রুশ সামরিক বাহিনী সে জাহাজকেও পর্যবেক্ষণে রাখে। এদিকে ভিয়েনায় সামরিক নিরাপত্তা ও অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক রুশ প্রতিনিধি দলের প্রধান কনস্টান্টিন গ্যাব্রিলভ বলেছেন, রাশিয়া ও ইউরোপকে বিভক্ত করার লক্ষ্য নিয়ে মার্কিন সামরিক বাহিনী এই যুদ্ধজাহাজ পাঠিয়েছে এবং ছোট আকারের যুদ্ধের আশঙ্কা রয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকারি বাসে অর্ধেক ভাড়া মকুব করতে রাজি হয়েছে বাংলাদেশ সরকার। সারাদেশে BRTC বাসে আগামী 1 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকারি বাসে অর্ধেক ভাড়া মকুবে রাজি হয়েছে সরকার। সারাদেশে BRTC বাসে আগামী 1 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে বলেছেন, শিক্ষার্থীরা 1 ডিসেম্বর থেকে হাফ ভাড়ায় BRTC বাসে যাতায়াত করতে পারবেন। তবে ভ্রমণকালে ছাত্রছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিন এই সুবিধা মিলবে না। এমনটি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত শিক্ষার্থীরা BRTC বাসে চলাচলের ক্ষেত্রে এই কনসেশন পাবে। তিনি জানান, শিগগিরই এ বিষয়ে BRTC প্রজ্ঞাপন জারি করবে। আর বেসরকারি মালিকানাধীন বাস মিনিবাসের চলাচলে শিক্ষার্থীদের ছাড় দেওয়ার বিষয়টি আলোচনার জন্য শনিবার বিআরটিএতে পরিবহন মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতা সহ সংশ্লিষ্টদের নিয়ে সভা হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি, সে হিসেবে তিনি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইতে পারেন। প্রেসিডেন্ট তাকে ক্ষমা করে দিলেই তিনি বিদেশে যেতে পারেন, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আজ জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনার সভায় তিনি বলেন, বিএনপি নিজেই এ নিয়ে রাজনীতি করছে। খালেদা জিয়ার সুস্থতার চেয়ে তাদের কাছে রাজনীতি বড়, সেজন্য খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা বিএনপি। ভারতের ঝাড়খণ্ড পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড বা এটিএস দেশে মাওবাদী ক্যাডার এবং সন্ত্রাসী গোষ্ঠীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করার অভিযোগে বিএসএফের একজন হেড কনস্টেবল সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। কলকাতা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন বিস্তারিত।
ভারতের ঝাড়খণ্ড পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড বা এটিএস দেশে মাওবাদী ক্যাডার এবং সন্ত্রাসী গোষ্ঠীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করার অভিযোগে বিএসএফের একজন হেড কনস্টেবল সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ানও রয়েছেন। 15 দিনেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো সাফল্য পেয়েছে এটিএস। প্রায় 10 দিন আগে ঝাড়খণ্ড পুলিশের এটিএস সন্ত্রাসবাদী ও নিষিদ্ধ সংগঠনগুলোকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করার অভিযোগে আধা সামরিক বাহিনী সিআরপিএফ এর এক জওয়ান এবং অন্য 3 জনকে গ্রেপ্তার করেছিল। পুলিশকে উদ্ধৃত করে আজ শুক্রবার হিন্দি গণমাধ্যম জনসত্তা জানিয়েছে, সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেপ্তার হওয়া বিএসএফ হেড কনস্টেবলের নাম কার্তিক বেহরা, তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। পুলিশ পাঞ্জাবের ফিরোজপুরের বিএসএফের 116 নম্বর ব্যাটালিয়ন কমপ্লেক্স থেকে চুরি হওয়া গোলাবারুদ, ম্যাগাজিন এবং ডেটোনেটারও উদ্ধার করেছে। অভিযুক্ত বিএসএফ জওয়ান পাঞ্জাবে বিএসএফের 116 ব্যাটালিয়নে নিযুক্ত ছিলেন। অন্যদিকে গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ানের নাম অরুণ কুমার সিং, যিনি বিহারের বাসিন্দা। অরুণ কুমার সিংও এর আগে 116 ব্যাটালিয়নে মোতায়েন ছিলেন। এটিএস এছাড়াও অস্ত্র সরবরাহের অভিযোগে মধ্যপ্রদেশের বাসিন্দা কুমার গুরলাল, শিবলাল ধওয়াল সিং চৌহান এবং হিল্লা গোমান সিংকেও গ্রেপ্তার করেছে। অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেপ্তারের বিষয়ে ঝাড়খণ্ড পুলিশের আইজি অমল বেনুকান্ত হোমকার বলেন, আমরা সাপ্লাই চেন, আন্তরাজ্য গ্যাং, পাঞ্জাব, রাজস্থান, পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যে অবৈধ অস্ত্রের লেনদেন খুঁজে বের করতে অভিযান চালাচ্ছি। একটি বড় সড় নেটওয়ার্কের সন্ধান পাওয়া গেছে, যারা সন্ত্রাসী ও নিষিদ্ধ সংগঠনগুলোকে ইনসাস, AK-47 এবং 9mm রাইফেলের মতো অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। পাকিস্তানের পরমাণু কর্মসূচিতে সহযোগিতার অভিযোগে চীনের অন্তত 1 ডজন কোম্পানির উপর মার্কিন সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। এই নিষেধাজ্ঞার কারণে চীনা কোম্পানিগুলো আমেরিকার সঙ্গে কোনো ধরনের বাণিজ্য করতে পারবে না। আমেরিকার জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি নিয়ে উদ্বেগের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মার্কিন সরকার জানিয়েছে। এছাড়া এসব কোম্পানি চীনের পিপলস লিবারেশন আর্মির জন্য কোয়ান্টাম কম্পিউটার তৈরির প্রচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ তুলেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যে সমস্ত কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের কোনো কোনোটি পাকিস্তানের পরমাণু কর্মসূচি অথবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহযোগিতা করছে। তাইওয়ান এবং বাণিজ্য ইস্যুতে যখন চীন ও আমেরিকার মধ্যে চরম উত্তেজনা চলছে, তখন ওয়াশিংটন বেইজিংয়ের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করল। মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা রেইমন্ডো এক বিবৃতিতে বলেছেন, আমেরিকার এই নিষেধাজ্ঞার কারণে চীন এবং রাশিয়ার সামরিক অগ্রগতি প্রতিরোধ করা যাবে। এছাড়া পাকিস্তানের পরমাণু কর্মসূচি নিয়ে যে নিরাপত্তাহীনতার প্রশ্ন রয়েছে, সেখানেও কাজ করবে এই নিষেধাজ্ঞা। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে কোনো রকমের ভোটাভুটি ছাড়াই একটি বিল পাশ করেছে ব্রিটিশ সরকার। এই বিলের আওতায় হামাসের রাজনৈতিক শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার পরিকল্পনা নিয়েছে ব্রিটেন। ব্রিটিশ সংসদের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে বিলটি অনুমোদন হয়েছে। কোনো সংসদ সদস্য এই বিল চ্যালেঞ্জ না করায় তা বিনা ভোটে পাশ হয়। সংসদের কোনো সদস্য বিলটি চ্যালেঞ্জ করলে এটি ভোটাভুটিতে দেওয়ার প্রয়োজন হতো। বুধবার এই বিল নিয়ে ব্রিটিশ সংসদের নিম্নকক্ষ হাউস অব কমন্সে বিতর্ক হয়। তারপর সেখানে বিলটি পাশ হওয়ার পর উচ্চকক্ষ হাউস অব লর্ডসে পাঠানো হয়। সেখানে বিনা চ্যালেঞ্জে বিলটি অনুমোদিত হওয়ার পর এখন এটি আইনে পরিণত হয়েছে এবং আজ থেকেই তা কার্যকর হওয়ার কথা। হাউস অব লর্ডসে যদিও বিলটি কোন রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি, তবে নিম্নকক্ষে বিতর্কের সময় বহু সংসদ সদস্য ফিলিস্তিনিদের অধিকারের প্রশ্নে গভীর উদ্বেগ প্রকাশ করেন। ব্রিটিশ সরকারের এই উদ্যোগের বিরুদ্ধে হামাস আগেই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার পর ব্রিটিশ সরকারের কঠোর নিন্দা জানিয়েছে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দল। গতকাল বন্দরনগরী করাচিতে এ বিষয়ে একটি সম্মেলনে রাজনৈতিক দলের নেতারা বলেন, ব্রিটিশ সরকারের এই পদক্ষেপের পর একথা পরিষ্কার হয়েছে যে মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা অপরিহার্য হয়ে উঠেছে। ব্রিটিশ সরকার হামাসের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে সে বিষয়টি আন্তরিকভাবে বিবেচনায় নেওয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি সম্মেলনের বক্তারা আহ্বান জানান। তারা ব্রিটিশ সরকারকে বুড়ো উপনিবেশিক শক্তি হিসেবে আখ্যায়িত করে বলেন, এই ব্রিটেনের মদদেই মুসলমানদের পুণ্যভূমি ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরায়েলের জন্ম হয়েছে। পাকিস্তানের ফিলিস্তিনি ফাউন্ডেশন এই সম্মেলনের আয়োজন করে। এতে অংশ নিয়ে বিভিন্ন দলের নেতারা ব্রিটিশ সরকারের হামাস বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার জন্য পাক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি আহ্বান জানান। হামাসকে তারা গণমানুষের সংগঠন বলেও অভিহিত করেন। এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, ইহুদিবাদী ইসরায়েল বছরের পর বছর ধরে যে অপরাধযজ্ঞ এবং সন্ত্রাসবাদ চালিয়ে আসছে তা আড়াল করার জন্য ক্যানবেরা সরকার হিজবুল্লাহকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। হামাসের মুখপাত্র হাজেম কাসেম গতকাল এক বিবৃতিতে বলেন, ইহুদিবাদী ইসরায়েলি দখলদারিত্বের পক্ষে অন্ধভাবে অস্ট্রেলিয়া এই পদক্ষেপ নিয়েছে। এর বিরুদ্ধে হামাস কঠোরভাবে প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ আফগানিস্তানকে কয়েক টুকরো করার চেষ্টা চালাচ্ছে বলে একজন শীর্ষস্থানীয় তালেবান নেতা মন্তব্য করেছেন। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতে প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন নাসির মাহমুদের পরিবেশনায়।
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীর শীর্ষস্থানীয় নেতা আনিস হাক্কানি বলেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ আফগানিস্তানকে কয়েক টুকরো করতে সক্রিয়। তিনি আরও বলেছেন, মার্কিন সরকারই আফগান সংকটের উৎস। কোনো কোনো মহল আফগানিস্তানের নানা জাতির প্রতিনিধিত্ব ভিত্তিক ফেডারেল সরকার ও কোনো কোনো আফগান মহল দেশটিতে সংসদীয় সরকার ব্যবস্থা চালু করতে চেয়েছেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় তালেবান ও মার্কিন সরকারের মধ্যে 18 মাস আলোচনার পর যে চুক্তি স্বাক্ষর করা হয়েছিল তাতে তালেবান পুনরায় আফগানিস্তানে কর্তৃত্ব ফিরে পাওয়ায় নানা রাজনৈতিক পরিকল্পনা ও সুপারিশ বাস্তবায়নের পথ বন্ধ হয়ে গেছে। আফগান বিশেষজ্ঞরা বলেন, মার্কিন সরকার কোনো জাতিকে দমিয়ে রাখতে ব্যর্থ হলে দেশটিকে কয়েক ভাগ করার পদক্ষেপ নেয় দোহা চুক্তি এরই অংশ। দোহা চুক্তি বাস্তবায়নের পদ্ধতি নিয়ে তালেবান মার্কিন বিরোধ থেকে মনে হচ্ছে যে তালেবানদের হাক্কানি গ্রুপ ওই চুক্তি উপেক্ষা করে কাবুল দখল করায় আফগানিস্তানের অর্থ আটকে দিয়ে ওয়াশিংটন তালেবানকে দোহা চুক্তিতে ফিরতে বাধ্য করতে চায়। এই অবস্থায় হাক্কানি গ্রুপ মার্কিন সরকারের বিরুদ্ধে আফগানিস্তানকে কয়েক টুকরা করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে জনমতকে ওয়াশিংটনের বিরুদ্ধে খেপাতে চায়, যাতে মার্কিন সরকারও এই চাপের মুখে তালেবানদের সহযোগী হতে বাধ্য হয়। ওদিকে পাক গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ হাক্কানি গ্রুপ, মোল্লা বারাদার গ্রুপ ও মার্কিন সরকারের মধ্যে স্বাক্ষরিত দোহা চুক্তি লঙ্ঘন করে তালেবানের মধ্যে নিজ অবস্থানকে আরও শক্তিশালী করতে চায়। কিন্তু অন্য তালেবান নেতারা বর্তমান কাবুল সরকারের প্রতি বিশ্বের দেশগুলোর স্বীকৃতি আদায়ের লক্ষ্যে তালেবানদের ঘরোয়া বিরোধগুলো মিটিয়ে একটি জাতীয় সরকার গঠনকে গুরুত্ব দিচ্ছেন, যাতে মার্কিন সরকার আফগানিস্তানে হস্তক্ষেপের কোনো অজুহাত দেখাতে না পারে। বিশেষজ্ঞরা মনে করেন, মার্কিন সরকার আফগানিস্তানে তীব্র জাতিগত ও ধর্মীয় দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্র এখনও অব্যাহত রাখায় আফগান জনগণকে সতর্ক থাকতে হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেবো বাংলাদেশের দিকে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দিতে আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে আবারও জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দিতে আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে আবারও জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সরকারের এ মুখপাত্র বলেছেন, বেগম জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি সত্ত্বেও যে ধরনের চিকিৎসা সেবা গ্রহণ করছেন তা প্রধানমন্ত্রীর উদারতার জন্যই সম্ভব হচ্ছে। তার ব্যক্তিগত পছন্দের চিকিৎসকরাই তার চিকিৎসা করছেন, স্লো পয়জনিং করলে বিএনপির লোকেরাই করছেন। ওদিকে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে একটি অজুহাত হিসেবে দাঁড় করিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে বিদেশে পাঠিয়ে দিতে চায়। বিদেশে গিয়া বেগম জিয়া রাজনীতি করতে পারেন, যেটি এখন করছেন তারেক রহমান। আজ শুক্রবার দুপুরে কক্সবাজারে বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংকালে তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে গতকাল যে ভাষায় কথা বলেছেন তাতে মনে হয়েছে বেগম জিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা দেখিয়েছেন তা তিনি অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আজ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, একটি দানবীয় সরকারের কাছ থেকে মানবিক আচরণ চেয়ে কোনো লাভ নেই, বেগম জিয়া নাগরিক হিসেবেই সুচিকিৎসা পাওয়ার অধিকারী।
যে ফ্যাসিস্ট সরকার, যে সরকারের চরিত্র দানবের মতো, তারা মানবিক আচরণ করবে এটা প্রত্যাশা করি কেন? এটা তো সম্ভব না। আমি কেন বলি যে মানবিক কারণে তাকে চিকিৎসার ব্যবস্থা, যে সুচিকিৎসা প্রাপ্তি তার নাগরিক অধিকার।
এদিকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসা দেবার দাবি জানিয়েছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পরিবার। আজ শুক্রবার সকাল 10:30 ভাসানী পরিবারের 5 সদস্য খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান। সেখানে তারা 30 মিনিট অবস্থান করেন। হাসপাতাল থেকে বেরিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন ভাসানী পরিবারের পক্ষ থেকে তার ছোট মেয়ে মাহমুদা খান ভাসানী। তিনি বলেন, বেগম জিয়া কথা বলতে পারছেন তবে খুব ধীরে ধীরে, তিনি খুবই দুর্বল, তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। তার শারীরিক অবস্থা বিবেচনা করে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাকে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার সুযোগ দেবার জোর দাবি জানাচ্ছি। ওদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় আজ বাদ জুম্মা সারা দেশের মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে দলের পক্ষ থেকে জুমার নামাজের পরে জাতীয় মসজিদ বায়তুল মোকারমে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল পরিচালনা করেছেন জাতীয়তাবাদী ওলেমা দলের আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক। আর দোয়ায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয়, মহানগর এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে পাশ্চাত্যের জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনা।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা বলেছি, জন হপকিন্স কলেজের একদল গবেষকের তথ্য অনুযায়ী আমেরিকায় প্রতি বছর প্রায় 2.5 লাখের বেশি মানুষ ভুল চিকিৎসায় মারা যায়। অন্যান্য প্রতিবেদন অনুযায়ী এর সংখ্যা 4 লাখেরও বেশি। হৃদরোগ ও ক্যান্সারে ভুল চিকিৎসার জন্য মৃত্যুর হার সবচেয়ে বেশি। আজকের আসরে আমরা আমেরিকার স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে আরও আলোচনা করব। আশা করি আমাদের সঙ্গে আছেন।
২০১৬ সালে পিউ গবেষণা সংস্থা পরিচালিত গবেষণায় দেখা গেছে, আমেরিকায় এক একটি শ্বেতাঙ্গ পরিবারের গড় বার্ষিক আয় $1,71,000। এর বিপরীতে কৃষ্ণাঙ্গ পরিবারের গড় বার্ষিক আয় প্রায় $17,000। অর্থাৎ গড়ে একটি শ্বেতাঙ্গ পরিবার কৃষ্ণাঙ্গ পরিবারের চেয়ে 10 গুণ বেশি আয় করে। এই পরিসংখ্যান মার্কিন সমাজে কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের মধ্যে ব্যাপক অর্থনৈতিক বৈষম্যের প্রমাণ বহন করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর আগে জানিয়েছে, সাধারণভাবে কোনো দেশ ও সমাজের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা অপ্রতুল হওয়ার কারণ হল দারিদ্র। আমেরিকায় কৃষ্ণাঙ্গদের মধ্যে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিম্নমানের হওয়ার পেছনেও রয়েছে তাদের দারিদ্র। আমেরিকার স্বাস্থ্য ও চিকিৎসা খাত সম্পর্কে সমালোচনার আরেকটি বড় কারণ হল ওষুধের চড়া মূল্য। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমেরিকায় ওষুধের দাম বেশি। আমেরিকায় পেটের পীড়ার ওষুধ নেক্সিয়ামের দাম সুইজারল্যান্ডের 3 গুণ।
অস্ত্রোপচার ও রোগ নির্ণয়ের পরীক্ষাগুলো অন্যান্য দেশের তুলনায় আমেরিকায় ব্যয়বহুল। ২০১৩ সালে হৃৎপিণ্ডের বাইপাস সার্জারির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গড়ে খরচ হত $75,345। অন্যদিকে নেদারল্যান্ডসে এই খরচ ছিল $15,742, আর সুইজারল্যান্ডে এই খরচ ছিল $36,509। MRI করতে যুক্তরাষ্ট্রে খরচ হত $1,145। অস্ট্রেলিয়ায় যা $350, কিন্তু আমেরিকায় চিকিৎসা খাতে ব্যয় অনুযায়ী সবচেয়ে মানসম্পন্ন সেবা পায় না জনগণ। সেখানে শিশু মৃত্যুর হারও অনেক বেশি। ২০১৯ সালে আমেরিকায় শিশু মৃত্যুর হার ছিল প্রায় 5.7%। অন্যান্য উন্নত দেশের সঙ্গে তুলনা করলে এই হার অনেক বেশি। ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিক্স এর তথ্য অনুযায়ী আমেরিকানদের সম্ভাব্য আয়ুষ্কাল 78.7 বছর, যা অন্যান্য উন্নত দেশ থেকে কম। এছাড়া আমেরিকায় স্বাস্থ্য ও চিকিৎসা সেবার ক্ষেত্রেও বর্ণ বৈষম্য রয়েছে। কৃষ্ণাঙ্গরা অনেক ক্ষেত্রেই বঞ্চিত। যদিও আমেরিকায় প্রায় 4 কোটি কৃষ্ণাঙ্গ মানুষ রয়েছেন, যা দেশটির মোট জনসংখ্যার 13%।
আমেরিকায় বিনামূল্যে চিকিৎসা বলে কোনো শব্দাবলীর অস্তিত্ব নেই। সরকারি হাসপাতালেও যে কোনো চিকিৎসা সেবার জন্য রোগীকে সরাসরি অথবা বিমা কোম্পানির মাধ্যমে পুরো অর্থ পরিশোধ করতে হয়। আমেরিকায় অর্থনৈতিক দেউলিয়াতের অর্ধেকের বেশি ঘটনা চিকিৎসা ব্যয় সংশ্লিষ্ট। চিকিৎসা ব্যয় সংক্রান্ত কারণে প্রতি মিনিটে গড়ে 2 জন নাগরিক দেউলিয়া হন। ২০১০ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে দেশটির আইনসভায় সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবা সংক্রান্ত বিল অনুমোদিত হয়, যা ওবামা কেয়ার নামে পরিচিত। বিবেচিত। এই আইন অনুযায়ী আরও বেশি মার্কিন নাগরিককে চিকিৎসা বিমার আওতায় আনার কথা বলা হয়েছে, কিন্তু এরপরও ওবামার মেয়াদ শেষে এক্ষেত্রে আমেরিকার অবস্থান অন্য সব উন্নত দেশের চেয়ে পেছনে ছিল।
আমেরিকায় ঔষধের চড়া মূল্যের একটি কারণ হল ঔষধ ও বিমা কোম্পানিগুলোর বাড়তি মুনাফা। চিকিৎসা খাতে ব্যয় করা অর্থ শুধু যে জনসাধারণের চিকিৎসার পেছনে ব্যয় করা হচ্ছে এমন নয়। অনেক বিশেষজ্ঞদের মতে আমেরিকার স্বাস্থ্য ও চিকিৎসা খাতে যে অর্থ ব্যয় হয় তার এক তৃতীয়াংশই এমন কাজে ব্যয় করা হয় যা চিকিৎসার মান উন্নয়নে সরাসরি কোনো প্রভাব রাখে না। আমেরিকায় গড়ে প্রতি তিনজন চিকিৎসকের দাপ্তরিক কাজের জন্য নিযুক্ত আছেন দুইজন করে কর্মচারী। আসলে সরাসরি মানুষের চিকিৎসার পেছনে ব্যয়ের চেয়ে এ সংক্রান্ত আনুষঙ্গিক কাজ ও জিনিসেই বেশি অর্থ ব্যয় করা হচ্ছে। এই খাতের অর্ধেকেরও বেশি অর্থ খরচ হয়ে যায় হাসপাতাল নির্মাণ, হাসপাতাল উন্নয়ন, ডাক্তার, নার্স ও চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মীদের বেতন পরিশোধ করতে। এছাড়া বিভিন্ন ঔষধের দাম বাড়ার কারণেও এ খাতে খরচ বাড়ছে। আবার অনেক সময় দেখা যায় হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ খাতে ব্যয় করা হয় অনেক বেশি।
২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ে চিকিৎসা বিমার ব্যয় নিয়োগকর্তাদের জন্য ৫২% এবং কর্মচারীদের জন্য ৭৩% বাড়ানো হয়েছে। আমেরিকার জনগণনা দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী এই সময় মানুষের আয় বাড়েনি, বরং ৮% কমেছে। দৈনিক নিউ ইয়র্ক টাইমস লিখেছে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রায় ৪ লাখ শিশুর স্বাস্থ্য বিমার সুযোগ হাতছাড়া হয়ে গেছে। পত্রিকাটি আরো লিখেছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বাজেটের কারণে দেশ ছোঁয়াচে রোগ মোকাবেলার ক্ষেত্রে ঝুঁকিতে পড়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় ব্যর্থতার পেছনেও এ ধরনের ধ্বংসাত্মক নীতি দায়ী। প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্যের জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্ব এখানেই শেষ করছি।
আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। ২৬ নভেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম শুরুতেই, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে মানবিকভাবে দেখবেন প্রধানমন্ত্রী, দৈনিক কালের কণ্ঠ। শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাসের ভাড়া অর্ধেক হচ্ছে প্রথম আলো। খালেদা জিয়ার অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে, মোশাররফ মানবজমিন। বিদেশে গিয়ে রাজনীতি করতে পারেন খালেদা জিয়া, তথ্যমন্ত্রী, দৈনিক সমকাল। যুক্তরাষ্ট্র সবসময় বিভিন্ন দেশকে চাপে রাখতে চায়, পররাষ্ট্রমন্ত্রী, যুগান্তর। ভারতের শিরোনাম, পুরো ভোটে ফিরহাদের টিকিট না পাওয়া প্রায় নিশ্চিত, টিকিট নেই অতীন শান্তনু মালারও, আনন্দবাজার পত্রিকা। উত্তরপ্রদেশে নিম্নবর্ণের একই পরিবারের ৪ জনকে নির্মম হত্যা, অভিযোগ গণধর্ষণেরও প্রতিদিন। কনস্টিটিউশন ডে, লক্ষ্য বিরোধী ঐক্য প্রদর্শন, সংসদের অনুষ্ঠানে গেল না তৃণমূল সহ বিরোধীরা। আজকাল
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাসের ভাড়া অর্ধেক হচ্ছে। দৈনিক প্রথম আলোর শিরোনামের এই খবরে বলা হয়েছে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে বিআরটিসি বাসের ভাড়া ৫০% কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ শুক্রবার তার সরকারি বাসভবনে আয়োজিত ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকার জনগণের সরকার, জনঘনিষ্ঠ ও যৌক্তিক কোনো দাবিতে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন। শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাসের ভাড়া 50% কমানোর সিদ্ধান্ত আগামী 1 ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ায় বিআরটিসি বাসে যাতায়াত করতে পারবেন।
রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে মানবিকভাবে দেখবেন প্রধানমন্ত্রী, দৈনিক কালের কণ্ঠ। বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে বিবেচনা করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইন প্রয়োগে কিছুটা নমনীয়তা দেখিয়ে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ দেওয়া হতে পারে, তবে এর জন্য দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসনকে রাষ্ট্রপতির অনুকম্পা প্রার্থনা করতে হবে। কালের কণ্ঠকে এমনটা জানিয়েছেন আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা। আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, প্রয়োজনে আইনের কিছুটা ব্যত্যয় ঘটিয়ে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত দিতে পারে সরকার। তারা বলছেন, এরকম ব্যত্যয় ঘটিয়ে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তাঁর গৃহ পরিচারিকাকে থাকতে দেওয়া হয়। আওয়ামী লীগ সূত্র মতে, সরকার এরই মধ্যে নির্বাহী আদেশ বলে খালেদা জিয়াকে বাসায় থাকার সুযোগ করে দিয়েছে। এখন বিদেশে যেতে চাইলে তাঁকে আইনি পথ মোকাবেলা করেই যেতে হবে। খালেদা জিয়ার সাজা মওকুফ করতে পারেন রাষ্ট্রপতি, ফলে তাঁর কাছেই আবেদন করতে হবে।
এটি দৈনিক যুগান্তরের খবর। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র সবসময় নানা ইস্যুতে বিভিন্ন দেশকে চাপে রাখতে চায়। কখনো গণতন্ত্রের কথা বলে, কখনো সুশাসন, আবার কখনো সন্ত্রাসবাদ আর দুর্নীতি। এটি একটি রাজনীতি। তিনি বলেন, কে দাওয়াত দিল না দিল তাতে কিছু যায় আসে না। আমাদের গণতন্ত্র আমাদেরই ঠিক করতে হবে, অন্য কেউ ঠিক করে দেবে না। শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত কার্গো টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আব্দুল মোমেন। এ সময় যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে দাওয়াত না পাওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ নিয়ে এত চিন্তা কেন? সম্মেলন তো শত শত হচ্ছে দুনিয়া জুড়ে, আর নতুন বাইডেন প্রশাসন একটি উদ্যোগ নিয়েছে। বেচারা খুব কষ্ট করে এটা করেছে, এখনো ক্যাপিটালের যে ঘটনা তা সামাল দিতে হচ্ছে। এরকম একটি পরিপক্ক গণতান্ত্রিক দেশ, সেখানেও ঝামেলা হয়।
বিদেশে গিয়ে রাজনীতি করতে পারেন খালেদা জিয়া, তথ্যমন্ত্রী দৈনিক সমকাল। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, অসুস্থতার অজুহাত দেখিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চায় বিএনপি। শুক্রবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরে একথা বলেন তিনি। এ সময় তথ্যমন্ত্রী বলেন, বিদেশে গিয়ে রাজনীতি করতে পারেন খালেদা জিয়া, যেভাবে এখন করছে তারেক রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা খালেদা জিয়ার জন্য প্রদর্শন করেছেন, তারা সেটি অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন। প্রধানমন্ত্রী প্রশাসনিক আদেশে আইনি ক্ষমতায় খালেদা জিয়াকে কারাগারের বাইরে থাকার যে ব্যবস্থা করেছেন, এটি এখন পুনর্বিবেচনা করা হবে কিনা সেটি এখন ভাবতে হবে।
খালেদা জিয়ার অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে বলেছেন মোশাররফ। দৈনিক মানবজমিন পত্রিকার এই শিরোনামের খবরে বলা হয়েছে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার বাদ জুমা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকারমের সামনে তিনি একথা জানান। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা যতটুকু চিকিৎসকদের কাছ থেকে শুনতে পেরেছে, তার স্বাস্থ্যের অবস্থা অনেক খারাপ, দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বলছেন, তার যে চিকিৎসা প্রয়োজন সেই চিকিৎসা বাংলাদেশে নেই, তাকে অতি দ্রুত বিদেশে নেওয়া প্রয়োজন। তিনি বলেন, আজকে বেগম খালেদা জিয়াকে শেষ করে দেওয়ার জন্য এই সরকার তার সুচিকিৎসার ব্যবস্থা করছে না।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। পুরভোটে ফিরহাদের টিকিট না পাওয়া প্রায় নিশ্চিত, টিকিট নেই অতীন শান্তনু মালারও, আনন্দবাজার পত্রিকা। কলকাতা পুরভোটে রাজ্যের মন্ত্রী এবং কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের পুরভোটে টিকিট না পাওয়া একরকম নিশ্চিত। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত অনুমোদন দিলে দলের সেই সিদ্ধান্তে সিলমোহর পড়বে, তবে ফিরহাদকে টিকিট না দিলেও তাঁর ওয়ার্ডটিতে ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী হাকিমকে টিকিট দেওয়া নিয়ে আলাপ আলোচনা চলছে। তৃণমূলের এক শীর্ষ নেতা শুক্রবার দুপুরে বলেন, এবার দলের নেতাদের দ্বিতীয় প্রজন্মকে সামনে নিয়ে আসার সময় এসেছে, পুরভোট থেকেই তা শুরু করার কথা। কৌতূহল রয়েছে বিজেপি থেকে তৃণমূলে আসা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র উপরেও। দলের প্রার্থী তালিকায় তাঁর নাম থাকলে মোটামুটি এটা নিশ্চিত হবে যে তাঁকে কলকাতার পরবর্তী মেয়র হিসেবে তুলে ধরে পুরভোটের ময়দানে নামছে তৃণমূল। মেয়র পদের দৌড়ে বাবুল এগিয়ে রয়েছেন বলেই খবর।
এটি দৈনিক আজকাল পত্রিকার খবর। 29 নভেম্বর থেকে সংসদে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন, সেখানে জোট বেঁধে সরকারকে আক্রমণ করবে বিরোধী দলগুলো। সেই বিরোধী ঐক্য এর আঁচ আজ দিল তৃণমূল কংগ্রেস সহ 14টি বিরোধী দল। সংসদে সংবিধান দিবসের অনুষ্ঠানে যোগ দিল না তারা। কংগ্রেসের মণিকম ঠাকুর বললেন, এই সরকার সংবিধানকে আদৌ সম্মান করে না, শাসক দল বিজেপির পাল্টা অভিযোগ, এভাবে আসলে সংবিধানকেই অপমান করেছে বিরোধীরা। এদিন সকালে সংসদের সেন্ট্রাল হলে সংবিধান দিবস অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্পিকার ওম বিড়লা। মোদি বলেন, সংসদকে কর্ণিশ জানানোর দিন এই সংবিধান দিবস, যেখানে বহু বিশিষ্ট নেতার সৃজনশীল কাজ আমাদের এই সংবিধান উপহার দিয়েছে। মহাত্মা গান্ধী সহ আরও যারা ভারতের স্বাধীনতার সংগ্রামে লড়াই করেছিলেন তাদের সম্মান দিলাম। তিনি এও বলেন, যে সংবিধানে আমাদের বৈচিত্র্যপূর্ণ দেশকে বেঁধেছে।
উত্তরপ্রদেশে নিম্নবর্ণের একই পরিবারের চারজনকে নির্মম হত্যা, অভিযোগ গণধর্ষণেরও। প্রতিদিন একই পরিবারের চারজনকে নির্মমভাবে খুন করার ঘটনায় চাঞ্চল্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। নিহতের মধ্যে একজন 10 বছরের বালক ও এক 16 বছরের কিশোরীও রয়েছে। সেই সঙ্গে আরও অভিযোগ, খুন করার আগে সম্ভবত গণধর্ষণ করা হয়েছে কিশোরীকে। ভয়ঙ্কর এই ঘটনায় অভিযোগের তীর প্রতিবেশী এক পরিবারের দিকে। নিহতের পরিবারের অভিযোগ, উচ্চবর্ণের ওই পরিবার এর আগেও নিম্নবর্ণের এই পরিবারের সদস্যদের উপর নির্যাতন চালিয়েছে। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য বহুদূর ছড়িয়ে গিয়েছে। কংগ্রেস নেত্রী ও উত্তরপ্রদেশে কংগ্রেসের প্রধান প্রিয়াঙ্কা গান্ধী দুপুরে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে পারেন বলে জানা গেছে।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটি নিচ্ছে।
যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন। শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সাম্প্রদায়িক সহিংসতা আধুনিক সভ্যতায় রাষ্ট্র ও সমাজে খুবই ঘৃণ্য এবং অমানবিক বিষয়। তারপরও সাম্প্রদায়িক সহিংসতা দেশে দেশে ঘটছে, তবে সমসাময়িক কালে বাংলাদেশে ঘটে গেল মর্মান্তিক সাম্প্রদায়িক সহিংসতা। এর পেছনে কারণ, উৎস, ইন্ধনদাতা, রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এবং হতেই থাকবে। তো এ বিষয় নিয়ে আজ আমরা কথা বলব। আর আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী নূর খান লিটন। জনাব নূর খান লিটন, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
জনাব নূর খান লিটন, বাংলাদেশের কুমিল্লা, রংপুরের পীরগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং মৃত্যুর মতো ঘটনা ঘটেছে।
এখন সেই গরম আলোচনা সমালোচনা কমে এসেছে, কিন্তু যে হৃদয় পড়েছে তা কি থেমেছে? বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনা শুধু এবারে নয়, এ ঘটে আসছে সুদীর্ঘ কাল ধরে এবং অব্যাহত রয়েছে। আপনি দেখেছেন এবারের ঘটনা, কেমন দেখলেন? আপনার দেখা ও অনুভবের কথা বলুন।
দেখেন, সেই পার্টিশনের ওই সময় থেকে এখন পর্যন্ত কিন্তু ধারাবাহিক ভাবে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। কখনো কখনো প্রাণহানি, মানে বড় ধরনের প্রাণহানির ঘটনাও ঘটছে। তবে আগুন, বাড়িতে আগুন দেওয়া, মন্দির পুড়িয়ে দেওয়া, মানুষকে আহত করা, নিহত করা, তারপর ঘর বাড়ির থেকে উচ্ছেদ করা, দেশান্তরিত করা, এইটা কিন্তু সেই ব্রিটিশ মানে 47 থেকে শুরু করে এখন পর্যন্ত চলমান বা চলছে। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য যে মানুষ যতটা না সাম্প্রদায়িক, তার চেয়ে বেশি রাজনৈতিক ভাবে এই সাম্প্রদায়িকতাটাকে ব্যবহার করা হচ্ছে বলে আমার একটা ধারণা। কারণ রাজনীতির বিশেষ বিশেষ সময়ে এই ধরনের ঘটনাগুলো বৃদ্ধি পাচ্ছে বা ঘটনাগুলো ঘটছে। এবং দৃশ্যত এই ঘটনাগুলোর বিচারের ক্ষেত্রে আমরা দেখছি অনেক বিলম্ব করা হচ্ছে, এবং হাতে গোনা দুই একটি ঘটনার মাত্র বিচার সম্পন্ন হয়, অন্যগুলো আসলে বিচারের আলো দেখতে পায় না। আমরা যদি 47 পরবর্তী এবং অতি সাম্প্রতিক কিছু ঘটনা লক্ষ্য করি আর গত 10 বছরের, তাহলে দেখব হাতে গোনা 2-3 মামলার ক্ষেত্রে অগ্রগতি আছে বা নিম্ন আদালতে বিচার সম্পন্ন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত উচ্চ আদালতে রায় পাওয়া যায়নি।
জনাব নূর খান লিটন, এটি অপরাধ, আর এই অপরাধের বিচার সেভাবে দেখা যাচ্ছে না বলে আপনি উল্লেখ করলেন, তো এ ধরনের অপরাধ কিভাবে কমানো সম্ভব?
এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের অপরাধকে যদি আপনি কমাতে চান বা নিয়ন্ত্রণ করতে চান, তাহলে সবচেয়ে জরুরি যে বিষয়টা দরকার সেটা হচ্ছে আইনের যথাযথ প্রয়োগ করা এবং বিচারটি সম্পন্ন করা, যাতে মানুষের ভিতরে বার্তা যায় এই ধরনের অপরাধ করে কেউ পার পেতে পারে না। এই বার্তাটি কিন্তু আসলে আমরা দিতে পারছি না বা দেওয়ার ক্ষেত্রে আমাদের দুর্বলতা রয়েছে।
জনাব নূর খান লিটন, সাম্প্রদায়িক সহিংসতার যে ঘটনা ঘটছে তাতে কি শুধুই হিন্দু সম্প্রদায়ের মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি অন্যরাও?
একদিকে তো ধরেন হিন্দু সম্প্রদায়ের উপরে এই ধরনের ঘটনা ঘটছে, তারা ভিকটিম হচ্ছে, আর অপরদিকে কিন্তু সাধারণ মুসলিম নাগরিকরাও নানান প্ররোচনায় পড়ে যখন এই ঘটনার সাথে যুক্ত হচ্ছে, তারা কিন্তু পুলিশের গুলিতে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তারাও নিহত হচ্ছে, এবং তাদের অনেককেই কারাগারে যেতে হচ্ছে, অনেকে আহত হচ্ছেন। মূলত আমি এই কথা দিয়ে বলতে চাচ্ছি, বেশ, এই ধরনের সাম্প্রদায়িক ঘটনা কি হিন্দু কি মুসলিম সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সংখ্যার দিকে বলেন, প্রাণহানির দিকে বলেন, তাহলে উভয় পক্ষেরই এর শিকার হতে হচ্ছে নানাভাবে।
শ্রোতা বন্ধুরা, সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে আলোচনা শুনছেন, ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। জনাব লিটন, সাম্প্রদায়িক সহিংসতার আঁচ হিন্দু মুসলিম সবার উপরে পড়ছে, প্রসঙ্গ ধরে একটু যোগ করতে চাইব, নারীরাও কিন্তু আক্রান্ত হচ্ছেন, শ্লীলতা হানির ঘটনাও ঘটছে, যদি এ বিষয়েও আপনি কিছু বলেন।
আমরা দেখেছি নারীদের উপর সংখ্যালঘু সম্প্রদায় বা হিন্দু সম্প্রদায়ের নারীদের উপরও কিন্তু নানান সময় নানান ভাবে নাজেহাল হতে দেখেছি, তারকে রেপের শিকার হতে দেখেছি, এবং এই ধরনের ঘটনাগুলো সময় পেরিয়ে যাওয়ার পর আমরা যে জিনিসটা লক্ষ্য করি, এটার বিচারটা সম্পন্ন হয় না, বিচার পাওয়াও যায় না, এবং ভিকটিমদেরকে আর খুঁজেও পাওয়া যায় না, হয় দেশান্তরিত হয়ে যায়, না হলে নীরব হয়ে যান, না হলে মাঝপথে কোনো না কোনো ভয়ের কারণে বা কোনো না কোনো কারণে এটি নিয়ে আর উচ্চবাচ্য হতে আমরা দেখি না। আরেকটি বিষয় যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে, রাজনীতির বিভিন্ন রাজনৈতিক ঘটনা প্রবাহের সাথে অনেক সময় আমরা দেখি যে সাম্প্রদায়িক সহিংসতার একটা সম্পর্ক আছে। আবার আমরা দেখি ভারতের সাম্প্রদায়িক সহিংসতার ঢেউ কিন্তু বাংলাদেশেও আছে, আবার বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতার ঢেউ ভারতেও আমরা দেখি এটা পৌঁছে দেয়। সামগ্রিকভাবে এই উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশ এবং ভারতে, এই যে একটা সাম্প্রদায়িক উত্তেজনা থাকে বা সাম্প্রদায়িক ঘটনা ঘটে এবং তার শিকার যে সাধারণ মানুষ হয়, এই বিষয়টির ক্ষেত্রে যেভাবে রাজনৈতিক এই বিষয়কে কমিয়ে আনার জন্য বা এই বিষয় থেকে নিস্তার পাওয়ার জন্য যে রাজনৈতিক ঐক্য দরকার, যে রাজনৈতিক পদক্ষেপ গুলো দরকার, সেগুলো কিন্তু অনুপস্থিত, কি সরকারের তরফ থেকে বা অন্যান্যদের তরফ থেকেও। আজ পর্যন্ত এই ব্যাপারে জাতীয় কোনো ঐক্যমত সাম্প্রতিক কালে দেখা যাচ্ছে না। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে সবাই এটা সমালোচনা করছেন, বিচার দাবি করছেন, কিন্তু সম্মিলিত কোনো প্রয়াস সরকারের তরফ থেকে বা বিরোধীদের তরফ থেকে সম্মিলিত প্রয়াসের আমরা কোনো উদ্যোগ লক্ষ্য করছি না।
জনাব নূর খান লিটন, সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জাতীয় ঐক্য অনুপস্থিত, বরং পরস্পরকে দোষারোপের চিত্র দেখা যায়, এ সম্পর্কে আপনার মূল্যায়ন কি?
এবারে ঘটনাটা আমরা যদি বলি বা গত সাম্প্রতিক কালের গত 10 বছরের ঘটনা যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে দেখব সবসময় এই ঘটনাকে রাজনৈতিক ভাবে ব্যবহার করার চেষ্টা করা হয়। অর্থাৎ ক্ষমতায় যারা থাকেন তারা বিরোধী পক্ষকে দায়ী করেন, বিরোধী পক্ষ সরকারকে দায়ী করেন, কিন্তু এই বিষয়ে মূলোৎপাটন করার জন্য গভীরে যাওয়া কেন এই ঘটনাগুলো হচ্ছে, কারণ ঘটনার সূত্রপাত মানে কিন্তু মানুষের অনেক গভীর, এই জায়গাটি আসলে কেউ কাজ করছে না। আমরা সবাই উপর দিয়ে একটা ঘটনা ঘটলে তার প্রতিবাদ করছি বা একটা ঘটনা ঘটার পরিবেশ হলে তাতে অংশ নিচ্ছি, এরকম একটি অবস্থা আমাদের ভিতর বিরাজ করছে।
তো জনাব নূর খান লিটন, বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতা এবং পরবর্তী পরিস্থিতি ও বাস্তবতা নিয়ে রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। কোনো ধরনের বিলম্ব ছাড়াই আমেরিকাকে পরমাণু সমঝোতার শর্ত লঙ্ঘন বন্ধ করতে হবে বলেছে ইরান। কৃষ্ণ সাগরে প্রবেশ করেছে মার্কিন ডেস্ট্রয়ার, পর্যবেক্ষণ করছে রুশ বাহিনী, যুদ্ধের আশঙ্কা মস্কোর। প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলে খালেদা জিয়া বিদেশ যেতে পারেন, মাহবুবুল আলম হানিফের মন্তব্য। এবং মাওবাদী ক্যাডার ও সন্ত্রাসী গোষ্ঠীকে অস্ত্র সরবরাহের অভিযোগ, বিএসএফ কর্মকর্তা সহ 5 জন গ্রেপ্তার। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.